জয় নিতাই, জয় গৌর। আমরা নিত্যপ্রতি অতি মহিমান্বিত ব্রজ দেবীগণের এবং শ্রীমতী রাধারানীর শ্রীকৃষ্ণ বিরহ আমরা শ্রবণ করছি, অতি মহিমান্বিত। গোপীগীতের এমনই মহিমা যে ভগবান পর্যন্ত যদি কারোর প্রতি রুষ্ট থাকেন, তথাপি গোপীগীত শ্রবণ কীর্তন মনন আদি করলে পর ভগবান পর্যন্ত সন্তুষ্ট হয়ে যান। তা আমরা একটু কেয়ারফুললি শ্রবণ করব, মনোযোগ সহকারে। তা যারা ছোট ছোট ভক্ত আছে, মায়েরা তাদেরকে একটু সাবধানে রাখবেন, ছোট ভক্তদের একটু গুছিয়ে রাখতে হবে। তা দেখুন, শ্রীমান মহাপ্রভু তিনি প্রতিজ্ঞা করলেন যে রাজ দর্শন করবেন। মালা দিন ঠাকুরের প্রসাদী মালা, রাজ দর্শন করবেন প্রতিজ্ঞা করলেন, কিন্তু দেখলেন গতদিন আমরা শ্রবণ করলাম যে ভগবান পর্যন্ত সন্তুষ্ট হয়ে যান যদি গোপী গীত কীর্তন করেন শ্রবণ করেন, তাহলে ভগবান পর্যন্ত সন্তুষ্ট হয়ে যান। পরিষ্কার প্রমাণ যা আমরা চৈতন্য চরিতামৃত আধারে শ্রবণ করেছিলাম, আজ ঠিক তার পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে যাচ্ছি। তাও আমরা একটু সে বিষয়ে পুনঃ শ্রবণ করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তিতে ভূরিদাজনহ। সেই ভগবানের কথা শ্রবণ করলে হৃদয়ের যে তাপ, সেই তাপ তৎক্ষণাৎ দূরীভূত হয়ে যায়। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করার সাথে সাথে জীবের পরম মঙ্গল হয়ে থাকে। শ্রবণম মঙ্গলম কোনো ধার বাকির কথা বলেন, তাতে সে বুঝুক না বুঝুক তার ক্রিয়া, ভগবানের কথা শ্রবণের যে ক্রিয়া, যে ফল সে প্রাপ্ত হবে। বুঝে করলে একটু ভালো, যেমন নাম করলেই ফল, কিন্তু যদি শ্রদ্ধা ভক্তির সঙ্গে নাম করে তাহলে বেশি ফল। নামের ফল কখনো অযথা যায় না। শ্রীমদ্ ভাগবত বলছেন, সংকীর্তং পারিহস্যং বা স্তভং হেলনমেব বা, বলছেন কেউ যদি সংকেতের দ্বারা, সংকেত কেমন, কেউ চলে যাচ্ছে তাকে বলা হচ্ছে রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, এতেও ফল প্রাপ্ত হয়। পারিহাস্যম, পরিহাস ছলেও যদি কেউ ভগবানের নাম করে, কোনো সাধু হয়তো পথ দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু নাস্তিক অথবা যুবক ছেলেরা ভাবলো সাধু দাঁত যাচ্ছে তাই উপহাস করছে, হরে কৃষ্ণ, রাধে রাধে, তাচ্ছিল্যমূলক, বলছেন এতেও সে ফল প্রাপ্ত হবে। সাংকেত্যং পারিহাস্যং, পরিহাস করে যদি কেউ করে তাহলেও তার ফল প্রাপ্ত হবে। সাংকেত্যং পারিহাস্যং স্তোভং, কেউ হয়তো স্তুতি অর্থাৎ গান রচনা করছে, তো গান রচনা করলে ছন্দের প্রয়োজন হয়, ছন্দ অর্থাৎ অক্ষর বেড়ে গেলেও আবার অসুবিধা, তা সেখানে কোনো কারণবশত ভগবানের নাম সংযোজন করে দিল, তাতেও ফল। হেলনমেববা, কেউ যদি অবহেলাক্রমেও ভগবানের নাম করে তথাপি তার নামের ফল সে প্রাপ্ত হবে, কিন্তু কেউ যদি শ্রদ্ধান্বিত চিত্তে প্রভুর নাম গ্রহণ করে তাহলে তার ফল যে আরও অধিক অধিক সেটা আর বলার নয়। তাই ভগবানের কথা শ্রবণ করলেই মঙ্গল, তবে একটু বুঝে ধীর শান্ত চিত্তে যদি পান করা যায়, শ্রবণ করা যায়, তাহলে অধিক অধিক মঙ্গল হয়ে থাকে। তো শ্রীমান মহাপ্রভু তিনি প্রতিজ্ঞা করলেন, প্রতাপ রুদ্র তিনি রাজা, তিনি রাজ দর্শন করবেন। একদা রথাগ্রে নৃত্যাদি করে কীর্তন করে মহাপ্রভু ক্লান্ত শ্লান্ত ভাবে বিভোর হয়ে তিনি বলগণ্ডী স্থানে তিনি শুয়ে থাকলেন, চক্ষু বন্ধ, চক্ষু দিয়ে অশ্রু বিগলিত হচ্ছিল। সে সময় মহারাজ প্রতাপরুদ্র তিনি এলেন, সার্বভৌম মহাশয় সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে কথা হল, বলল আমার কি কৃপা হবে না? মহাপ্রভুর পার্ষদরা তারা প্রত্যেকেই মহারাজ প্রতাপরুদ্রকে অনেক সমীহ করেন, তিনি প্রভুর অনেক বড় ভক্ত। তারা বললেন আপনি রাজ বেশ ত্যাগ করুন, বৈষ্ণব বেশ ধারণ করুন। এলেন, তাই করলেন। এবারে মহাপ্রভু তিনি তো ভাবের আবেগে চক্ষু বন্ধ করে অশ্রু বিসর্জন করছিলেন, কি যেন মনে মনে বলছিলেন ভাবের আবেগ। অকস্মাৎ অনেক সাহস করে সর্বভক্তগণের আজ্ঞাকে শিরোধার্য করে মহাপ্রভুর চরণ নিজের অঙ্কে নিয়ে সাহস করে আবার ভয়ে ভয়ে সেবাও করতে লাগল। তখন এই গোপীগীত শ্রবণ করাচ্ছিল, জয়তি তেধিকম থেকে নিয়ে এই শ্লোক, তপ্ত কথামৃতম তপ্ত জীবনম, যখন এই শ্লোকটি গান করতে লাগলেন, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন দিল, এই শ্লোক শ্রবণ করে, তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু নাহি দিতে দিনু আলিঙ্গন, আমার কিছু নেই, সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ শ্রীমান চৈতন্য দেব তিনি বলছেন, তুমি আমায় যে অমূল্য রতন প্রদান করলে, অর্থাৎ এই ভগবানের কথারূপ মহামৃতের তো কোনো মূল্য হয় না, তাই আমার তো কিছু নেই, আমি তোমাকে কি দিব, মোর কিছু দিতে নাহি, কিছু দেওয়ার নেই, দেওয়ার মতো কিছু নেই, তাই কে তুমি, আমি তোমায় আলিঙ্গন দান করলাম। এত বলি সেই শ্লোক, মানে তপ্ত কথামৃত, এত বলি সেই শ্লোক পড়ে বারবার, দুই জনার অঙ্গে কম্প নেত্রে জলধার, এই শ্লোক শ্রবণ করে শ্রীমান চৈতন্যদেব এবং মহারাজ প্রতাপরুদ্র তারা অষ্টসাত্ত্বিক বিকারের মধ্যে কম্পনাদি, তার সঙ্গে নেত্র থেকে অনর্গল জল বয়ে চলেছিল। মহাপ্রভু তখনও ভাবের আবেগে ভুরিদা ভুরিদা বলি পুনঃ করে আলিঙ্গন। আহা, তুমি শ্রেষ্ঠ দাতা, তুমি শ্রেষ্ঠ দাতা, আমাকে তুমি সেই গোপীগণের কথাকে শ্রবণ করালে, আমার কিছু নেই, বারবার আলিঙ্গন করছেন। কিন্তু তিনি জানেন না, চৈতন্যদেব তিনি জানেনই না, কেই নি, ইহা নাহি জানে হো হয় কঞ্জন, তিনি জানেন না, কেই নি। কিন্তু গোপীগীতে আকৃষ্ট চিত্ত হয়ে ভগবান পর্যন্ত বিগলিত হয়ে আলিঙ্গন দান করছেন। মহাপ্রভু বলছেন, প্রভু কহে কে তুমি করিলে মোরহিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলামৃত। কে ভাই, তুমি আমাকে এত মঙ্গল করলে, এত হিত করলে, আমার এত কল্যাণ সাধন করে দিলে, তুমি এসে আমাকে সেই কৃষ্ণ লীলামৃত শ্রবণ করালে। রাজা কহে, মহারাজ বলছেন পরিচয়, রাজা কহে আমি তোমার দাসের অনুদাস, ভৃত্যের ভৃত্য কর মোরে, এই মোর আস। দেখুন কত দীনতা, দৈন্য, দৈন্যই তো ভক্ত বৈষ্ণব সাধুদের ভূষণ, তা সেই দৈন্য যদি আমাদের মধ্যে না থাকে, দীনতা যদি না থাকে, তাহলে জানতে হবে যে আমরা ভক্ত হতে পারিনি এবং আমরা ভগবানের নামও সঠিকভাবে করতে পারছি। সেই জন্যই তো দৈন্য, দীনতা, দীনতা বা দৈন্য এটা প্রভুর বরদান। যখনই কোনো ভক্তের মধ্যে, বৈষ্ণবের মধ্যে, সজ্জনের মধ্যে দীনতা ভাব আসবে, জানতে হবে সে প্রভুর কৃপাপাত্র। অহংকারী ব্যক্তির সর্বথা পতন হয়ে থাকে, উন্নতি হয় না। বিদ্যা বিনয়ম দদাতি, যারা প্রকৃত আধুনিক শিক্ষায় শিক্ষিত, প্রকৃত, তাদের মধ্যে দীনতা চলে আসবে। এ নয় অহংকার, আমি বড় উচ্চ পদস্থ অধিকারী, এই ভাব তার মধ্যে আসবে। আরে সে কিছুই হোক, সে তো পাবলিক সার্ভেন্ট, এটা তাকে মনে রাখতে। যাদের মধ্যে দীনতা নেই, দৈন্য নেই, কেবল অহংকার নিয়ে বসে আছে, তাদের ক্রমে ক্রমে পতনই হয়ে থাকে। শ্রী রূপ গোস্বামীপাদ তার ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন, বৈষ্ণবের ভক্তের সভ্য ব্যক্তির লক্ষণ কি, তার দীনতা। এখানেও গোপীগণ ভগবানের থেকে বিচ্ছেদ হয়ে তারা ছটফট করছে আর গোবিন্দের কাছে প্রার্থনা করছে, প্রভু কেবলমাত্র একবারের জন্য হলেও দর্শন দিয়ে আমাদের প্রাণকে রক্ষা কর। দশম শ্লোক, প্রহসিতম প্রিয় প্রেম বিক্ষিতম বিহরণম চতে ধ্যান মঙ্গলম রহসি সংবিদ যাহৃদি স্পৃশ কুহক ন মন ক্ষোভয়ন্তি। গোপীগণের আবার ভাবান্তর হলো, ভাবের পরিবর্তন হলো। হে প্রিয়, আবার বলছেন হে কপট শিরোমণি, তোমার মৃদু হাস্য, সপ্রেম কটাক্ষপাত, সখাগণের সহিত বিচারকালে তোমার বিবিধ অঙ্গভঙ্গি দেখে এবং তোমার নির্জনে বংশী নিনাদ শ্রবণ করে, তোমার হাস পরিহাস সমস্ত কিছু দেখে আমরা তোমার প্রতি আকৃষ্টা চিত্তা হয়ে ব্যাকুলিত হয়ে পড়েছি। প্রভু আমাদেরকে আর ছলনা করো না, আমাদের হয়তো গর্ব উৎপন্ন হয়েছিল, এখন তো আমাদের সেই গর্ব বিনষ্ট হয়েছে, এখন তো তুমি কৃপা করে আমাদের দেখা দাও, আমাদের দর্শন দাও। হে প্রভু আর তুমি এমন করো না। ভগবান শ্রীকৃষ্ণের বংশীর কথা এখানে বলেছেন গোপীগণ। আবার তার পূর্ব শ্লোকে অষ্টম শ্লোকাদিতে ভগবানের অধর সুধা আকাঙ্ক্ষা করেছিল। তা ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান আমাদের যেন বাঁশ হয়ে আমরা জন্মগ্রহণ করতে পারি। বলছেন কেন? বলছেন আমরা যদি বাঁশ হয়ে জন্মগ্রহণ করি তাহলে এই গোপীদের থেকে আমরা মনে করি বংশ জন্মই শ্রেষ্ঠ, তাহলে তো অহরহ তোমার অধর সুধা আমরা পান করতাম। যদি বাঁশ হতেন, বংশী হতেন, বাঁশ দিয়েই তো বংশী তৈরি হয়, বাঁশরই তৈরি হয়, তাহলে শ্রী গোবিন্দ তিনি সেই বংশে দণ্ডে মানে বাঁশিতে মুখ লাগিয়ে বারংবার বাদন করছে। সুতরাং সেই বংশী সে তো ভগবানের অধর সুধাই পান করছে। আমাদের এই গোপীদেহটা বোধহয় আমাদের সার্থকতা আসেনি, গোপীদেহ প্রাপ্ত হয়ে আমাদের সে থেকে তো সেই বংশ জাতিরাই শ্রেষ্ঠ। বংশীর মহিমা কীর্তন করতে করতে বাঁশের মহিমা কীর্তন করতে লাগলেন। গোপীরা নিজের সত্তাতে নেই, তাদের যে হাবভাব, তাদের যে ভাব অনেক অনেক ঊর্ধ্বের, যা বর্ণনা হয় না। তাই শ্রী বংশীর মহিমা বর্ণনা করেছেন আমাদের কবিগণ, আমরা একটু শ্রবণ করি। সজনী কি মধুর মুরলীর গান, শুনিয়া আনন্দ ভরে মৃততরু মঞ্জরে যমুনা বহই উজান। আহা কি আনন্দ সেই বংশীর ধ্বনি শুনে, যেন মরে গিয়েছে যে সমস্ত তরুলতা, তারাও সেই বংশীর ধ্বনি শ্রবণ করে পুনর্জীবিত হয়ে ওঠে। যমুনা বহই উজান, যমুনা বয়ে চলেছে, উজান মানে তার বিপরীত গতি ধারণ করে। হরিণ হরিণী শুনি মধুর মুরলীর ধ্বনি, পুলকে পুরাও সব অঙ্গ। ভগবানের সেই মধুর মুরলীর ধ্বনি শ্রবণ করে মৃগ মৃগী মানে হরিণ এবং হরিণী তারা ছুটে চলে যাচ্ছে প্রভুর নিকট। তাতে কি হচ্ছে? পুলকে পুরাও সব অঙ্গ, সেই জন্তু বিশেষ পশু বিশেষ হরিণ হরিণীর শরীরেও সমস্ত রোমরাজি দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সেই বংশীর আকর্ষণ কেমন? ময়ূর ময়ূরী নাচে আসিয়া শ্যামেরও কাছে, পবন ডরায়া দেখে রঙ্গ। ময়ূর ময়ূরী তারাও কৃষ্ণের বাঁশরি শ্রবণ করে তার সম্মুখে এসে নৃত্য করছে। সারিসুক পিকজত তারা সব পুলকিত, দরবে কঠিন দারু শিলা। সুখসারি পক্ষীগণ তারা দেখছে, দেখে তারাও পুলকিত হচ্ছে। কঠিন যে শিলা সেও যেন বিগলিত হয়ে যাচ্ছে। হেন মুরলীশ্বরে কেমনে ধৈর্য ধরে কুলবতী যুবতী অবলা। হে গোবিন্দ তোমার বংশীধ্বনি শ্রবণ করে পশুরা পক্ষীরা এমনকি কঠিন পাষাণ পর্যন্ত বিগলিত হয়ে যায়, তাহলে আমরা তোমার সেই বংশীর রব শ্রবণ করে কেমন করে নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারব? শুনো শুনো আরে সই তোমারে মরম কই পরাণ সপিব শ্যাম চান্দে। এক সখী আরেক সখীকে বলছেন, আমরা সেই শ্যামের শ্রীচরণে আমরা সমস্ত কিছু সমর্পণ করে দিই। পদকর্তা, দীনবন্ধু দাস বলে যখনই দেখাছি তারে সেই হইতে প্রাণ মোর কান্দে। কবি দীনবন্ধু দাসজী তিনি বলছেন, যখন থেকে আমি তাকে দেখেছি তখন থেকেই আমার প্রাণটা গোবিন্দ প্রাপ্তির নিমিত্ত রোদন করছে। গোপীগণ বলছেন, হে প্রিয় হে লোভন, আমরা আশায় আশায় আর কতকাল দিন এইভাবে তোমার বিরহে তোমার বিয়োগ দশায় আমরা ছটফট করব, আমরা আর পারছি না, একবার হলেও ক্ষণিকের জন্য হলেও আমাদের দেখা দাও। এই প্রকারভাবে গোপীগণ বারংবার শ্রীকৃষ্ণ লীলাকে চিন্তন করছেন আর প্রার্থনা করছেন, হে প্রভু, একবারের জন্য হলেও তুমি আমাদের দেখা দিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো। আমরা এমন কি অপরাধ করলাম, আমাদের কৃপা করে দেখা দাও। এবারে গোপীদের মান হয়েছে, রাগ তো হতে পারে না, মান হয়েছে। তখন বলছেন, হে কপট শিরোমণি, তোমার জীবনটাই কাপট্যময়, তুমি এক কপট বটে। দেখুন, গোপীরা তাদের অধিকার কোথায়? গোবিন্দকে কপট বলা মানে অপরাধ, কিন্তু তাদের অধিকার আছে, তাদের সেই প্রেম, ভগবান শ্রীকৃষ্ণকে তারা যেভাবে ভালোবেসেছিল তারা সেভাবে, এইভাবে কপটাতি শব্দ প্রয়োগ করা তাদের সাজে। হে কিতব, তোমার মধুর হাস্য, তোমার প্রণয় মাখানো দৃষ্টিপাত, চিন্তায় সুখদ অপূর্ব অঙ্গভঙ্গি এবং নির্জনে তোমার যে বংশী নিনাদ, তাতে তো আমাদের মনকে ক্ষুব্ধ বিক্ষুব্ধ করে তুলেছে। হে গোবিন্দ, এইভাবে আমাদেরকে আর তুমি যন্ত্রণা দিও না, তুমি একবারের জন্য হলেও আমাদের দেখা দাও, আমাদের সব অপরাধ ক্ষমা করে একবারের জন্য হলেও দেখা দাও। চলস, একাদশ শ্লোক, চলসি যাত ব্রজাত চারায়ণ পশন নলিন সুন্দরম নাথ তে পদম শীল ত্রিনাঙ্কুরয়ে সীদতি তিনা কলিলতামন কান্ত গচ্ছতি। আবার তাদের মধ্যে দৈন্যের উদয় হল, তারা তখন বলছেন, চলসি যত ব্রজান, হে নাথ, হে প্রাণনাথ, হে কান্ত, যখন তুমি গোচারণের জন্য বনভূমিতে গমন করো তখন বনের মধ্যে কত কঙ্কর কত কণ্টক তোমার চরণে বিদ্ধ হয়, ও সুকোমল চরণতল তোমার কঙ্কর ত্রিনাঙ্কুর আদিতে ব্যথিত হচ্ছে বলে গোপীগণ ব্যাকুল চিত্তে আবার রোদন করতে লাগলেন। আহা, কমলের থেকেও অতি সুকোমল শ্রীকৃষ্ণের চরণ নিয়ে তাদের হৃদয়ে বেদনা উপস্থিত হলো, ভাবছে এই গভীর নিশীতে আমাদের সেই প্রাণনাথ প্রাণবল্লভ কত কত জায়গায় এই বন্ত কণ্টকময় কঙ্করময় মানে কাঁকরযুক্ত, সুতরাং তার চরণে ব্যথা হচ্ছে জেনে তাদের চিত্তটাও যেন ব্যাকুলিত হয়ে যাচ্ছে। হে নাথ, তুমি ব্রজ হতে বনে যাওয়ার সময় এবং যতক্ষণ পর্যন্ত তুমি গৃহে প্রত্যাগমন না করো ততক্ষণ পর্যন্তই আমাদের চিত্তে বিভিন্ন প্রকার দুঃখের কারণ আমরা উদ্ভাবনা করে থাকি। কঙ্কর কণ্টকপূর্ণ স্থানে বিপথে তোমাকে যেতে হয়, তাতে শিলা কঙ্কর কণ্টক তোমার চরণে বিদ্ধ হচ্ছে কিনা জেনে আমরা গৃহেও স্থির থাকতে পারি না। গোপীগণ বলছেন, অথবা পশুগণ তুমি না হয় বলবে আমি তো পথ দিয়েই যাই, বলছেন না পশুগণ, ভগবান শ্রীকৃষ্ণের গোচারণের সঙ্গে আরও আরও পশু থাকতো, এমনকি সমস্ত বনের হরিণ হরিণীগণ তারাও গোবিন্দের পেছনে পেছনে সারা দিন থাকত। যখন সায়ংকালে শ্রী গোবিন্দ গোষ্ঠে ফিরে আসতেন তখন হরিণ হরিণীগণ যেখানে গ্রাম নন্দমহারাজের গ্রাম নন্দগ্রাম গোকুল ইত্যাদি কয়েকটি বাসভবন নন্দমহারাজ বানিয়েছিলেন, হরিণ হরিণীগণ কী করত, তারা সেই বনেই থেকে যেত। বনে মানে যেখানে গ্রাম প্রারম্ভ হচ্ছে তার পূর্বে যে ছোট বন থাকে সেখানেই থেকে যেতেন। কেবল ব্রজবাসী ব্রজগোপীরাই শ্রীকৃষ্ণকে ভালোবাসত এমন নয়, বনের সমস্ত পক্ষীকুল পশুকুল তারাও গোবিন্দকে ভালোবাসত। এই হরিণীগণ এই সায়ংকালে যখন নন্দালয়ের পূর্বে যে বন সেখানে অপেক্ষা করত, তারা রোদন করত, আরে আবার কখন সকাল হবে, আবার কখন সকাল হবে, আমরা এই সারাটা নিশি কৃষ্ণ অদর্শন থেকে কৃষ্ণ দর্শন থেকে বিরত থাক। তাই তারাও অপেক্ষা করত কখন সকাল হবে, কখন আবার গোবিন্দ গোষ্ঠের দিকে যাবে। বনের পশুপক্ষী তারাও রোদন করতেন। শ্রী হরিবংশ মহাপুরাণে লিখেছেন, অঝিল্লি কণ্টকময় বনম। অঝিল্লি কণ্টকময় বনম কেমন? অঝিল্লি মানে বৃন্দাবনের বনে ব্রজভূমিতে না কোথাও কণ্টক ছিল না কোথাও কঙ্কর ছিল। শ্রী গোবর্ধন তিনি স্বয়ং হরিদাসবর্জ্য, তার এবং অনুগত গিরিবর্গের শিলা শ্রীকৃষ্ণের পদন্যাসের জন্য নবনীত প্রায় কোমল হয়ে যেত। যদিও কোনো শিলা বনের মধ্যে আছে, গোবিন্দ লীলাচ্ছলে ক্রীড়াচ্ছলে সখাদের সাথে সাথে চলেছেন, কিন্তু সেখানে সেই প্রস্তর মানে পাথরের টুকরোটাও কোমল হয়ে যেত। এই বৃন্দাবনকে আমরা যথাযথভাবে দেখতে পারি না, বৃন্দাবনকে দেখতে হলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে, তাহলেই বৃন্দাবনের প্রকৃত যে বৃন্দাবন চিরবসন্ত তা দেখা যাবে। ভগবান শ্রীকৃষ্ণের লীলার সহায়ক যত যত জড়বস্তু সেগুলোও চিদানন্দময়, তাদের মধ্যেও সৎ চিত আনন্দ ছিল। তাই তো বনের প্রস্তর পর্যন্ত গোবিন্দ আসছে জেনে তারা অতি নরম হয়ে যেত। যেমন জিহ্বা নরম হয়, এখানে এইরকমই বলেছেন, যেমন বলছেন যেমন আচার্যগণ লিখেছেন আমি আমার সম্পূর্ণ জীবনে সেই রকমই বলার চেষ্টা করি, এটা সাধুদের আদেশ। তা বর্ণনা দিচ্ছেন সেই সমস্ত প্রস্তরসমূহ জিহ্বা যেমন নরম, তারা সেই নরম কোমল হয়ে যেত। এটি ব্রজভূমির বৈশিষ্ট্যতা। ভগবান তিনি যখন বিচরণ করেন কণ্টক মানে কাঁটাও নরম হয়ে যেত। সুতরাং সেখানে তো আশঙ্কার ভয় নেই, কিন্তু গোপীগণ এমন চিন্তা কেন করেন? বলছেন গোপীগণ তারা কৃষ্ণকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে তারা ভাবে না না গোবিন্দের কোনো অনিষ্ট হতে পারে। যেমন পিতামাতা হয়তো তার সন্তান সব দিক থেকে সুনিপুণ, সমস্ত পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে পারে, স্বয়ংসম্পন্ন, কিন্তু পিতামাতার মন কিন্তু সারাদিন জল্পনা কল্পনামূলক চিন্তা করতে থাকে, না না আমার ছেলেটা গেল কি জানি ওখানে কি হয়, না জানি ওখানে কি বলবে। এটা বাৎসল্য বা বাৎসল্যতা বা এখানে তো সব মধুর রসের ব্যাপার, তা গোবিন্দের অনিষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই হরিবংশ মহাপুরাণ বলছেন। কিন্তু গোপীরা বিপরীত চিন্তা করে, না যদি যদি এই রকম হয়, না না কোনো অসুর এসে যদি আক্রমণ করে, এটা ভালোবাসা প্রেম প্রীতি। তা শ্রীকৃষ্ণ তিনি বলছেন দেখো তোমরা এই সমস্ত চিন্তা ছেড়ে দাও, আমার বনভূমিতে কি অসুবিধা হতে পারে, আমার তো সেখানে কোনো অসুবিধাই নেই। গোপীগণ তারা বলছেন মনকে, নিজের মনকে বলছেন, মন আর নিজে দুই প্রকার চিন্তা করা হয়। তা মনকে বলছেন ভাই মন একটা কথা ভেবে দেখতো, বনভ্রমণে যদি কৃষ্ণের ক্লেশ হতো তাহলে প্রতিদিন বনভ্রমণ করতে যেত কেন? সুতরাং তার কোনো কষ্ট হয় না, নিশ্চয়ই তার কোনো ক্লেশ হয় না, তবে তুমি মিছামিছি কেন এই প্রকার চিন্তা করছো? মনকে বলছে, মন বলছে ওই নির্বুদ্ধি। মন আবার আরেক রকম বলছে, মনকে এক প্রকার বোঝাচ্ছে, মনকে মন আরেক প্রকার বলছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ খুব সুন্দর লিখেছেন, তা মন বলছে ওই নির্বুদ্ধি গোপবালাগণ তোমরা কি জানো না, স্থল পদ্ম অপেক্ষাও তার পাদপদ্ম অতীব সুকুমল, অতি নরম, বনে তৃণাঙ্কুর কতই আছে, সেই সুকোমল চরণতলে কেন পীড়া হবে না? গোপীরা বলছে ওরে মুগ্ধ মন, তিনি সুকোমল বালুকা আবৃত পথে গমন করেন। আরে তিনি তো যমুনার তটদেশে যে নরম নরম বালুকারাশি তার উপর দিয়ে গমন করে থাকেন। মন তখন বলছেন ওই নির্বুদ্ধি গোপবালাগণ, গবাদি পশুগণ কি পথে পথে যমুনার বালি ভক্ষণ করে বেড়ায়? তারা তো বনে গিয়ে বিভিন্ন প্রকার তৃণ বৃন্দ বিভিন্ন প্রকার উদ্ভিদ খায়, এটা কি তোমরা জানো না? গোপীরা বলছেন ওরে প্রেমান্ধ, তিনি কি চক্ষু, তিনি যে চক্ষুষ্মান, তিনি শিলা তৃণঙ্কুর ভক্ষণ তৃণাঙ্কুরের উপরে পা দিয়ে চলবেন কেন? মন এক প্রকার বলছে, গোপীরা আরেক প্রকার বলছে, বলছে কেন গোবিন্দের কি চোখ নেই, সে দেখে দেখে যেতে পারবে না? তখন মন বলছেন ওগো প্রেমগন্ধরহিতা ব্রজবালাগণ, চিত্তের আবেগে বা ভ্রমবশত যদি কঙ্কর কঙ্কটের উপরে তার পাদপদ্ম পতিত হয় তখন কি দশা হয়, কত কষ্ট হয়। গোপীরা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন তুমি ঠিকই বলেছ, এইসব দুঃখ ভোগ করার জন্যই বিধাতা আমাদের সৃষ্টি করেছে, আমরা কত প্রকারের চিন্তন করে থাকি, কত প্রকারের দুর্ভাবনা করে থাকি। রাধে রাধে। হ্যাঁ কে এম এল এ সাহেব আস। এমএলএ সাহেব আমাদের প্রধান,
এমএলএ সাহেব আছে প্রধান আছে,
রাধে রাধে বলো,
রাধে রাধে,
রাধে
রাধে রাধে সব সময় আছে। আবার কি
ভালো আছেন তো? এই তো মোটামুটি আছে। আসুন, জয় জয় শ্রী রাধে, থাকতেন, ভালো আছেন তো? রাধে রাধে বাবা,
নিতাই গৌর হরি হরি
বল, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। তা দেখুন তাহলে গোপীগণ গোবিন্দকে কত প্রেম করেন, কত প্রীতি করেন, এটা বর্ণনা করে বলাই যায় না। আমাদের আচার্যপাদগণ ঠিক এই একই কথা বলছেন বারংবার, যে তাদের প্রেম ভক্তির কথা না কোনো লোকে দেখা যায়, না কোথাও লেখা আছে, না লেখা যায়, তথাপি ভক্ত সমাজে তুলে ধরার জন্য কেবল প্রয়াস মাত্র করছে। তাহলে সেই গোপীগণ শ্রীকৃষ্ণকে কী প্রকারে কেমনভাবে প্রীতি করেন দেখুন, যা চিন্তা করলেও শ্রবণম মঙ্গলম, পরম মঙ্গল হয়ে থাকে। তা সেই গোপীগণের যদি কৃপা কারোর প্রতি একবার বর্ষিত হয়, তাহলে তার যে শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ জন্মাবে এতে কিছু বলারই নেই। গোপীগণ কৃষ্ণ বিরহে প্রাণ ত্যাগ করার জন্য পর্যন্ত প্রস্তুতি নিয়েছেন, এই গোপীগীত করছেন, রোদন করছেন। গোপীগীত নয় এ তো, গোপীদের বিলাপ। কিন্তু ভগবত রাজ্যে ভগবত বিষয়ক যে দুঃখ, যে বেদনা, সেটাই তো মহা আনন্দ হয়। যখন গোবিন্দ দর্শন দেবেন তাদের সমস্ত চিত্তের দুঃখ তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যাবে, দিব্যাতি দিব্য মহা আনন্দের সঞ্চার হয়ে যাবে। তা গোপীগণ বিলাপ করছেন আর বারংবার তারা প্রার্থনা করছেন, হে প্রভু, হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, একবারের জন্য হলেও দর্শন দাও। তারা ভাবে আমাদের কি প্রয়োজন পড়েছে এত কৃষ্ণের চিন্তা করার জন্য, যে আমাদের কথা ভাবে না। দেখুন মন এক প্রকার বলছে, তারা আরেক প্রকার বলছে, দুটি দুটি কথা একসাথে চলছে। একটি মনের মন একটা বলছে, আবার তারা আরেকটা মনকে বোঝাচ্ছে। আমাদের মন যেমন কিছু মানতে চায় না, অনেক সময় আমরা আবার বোঝাই, আরে না না এইরকমভাবে সব ঠিক হয়ে যাবে। গোপীরাও ভাবের আবেগে কৃষ্ণ বিয়োগে অতি দুঃখিতা অন্তকরণে, একেবারে যাদের প্রাণটা যেন তাদের বেরিয়ে যায় যায় কৃষ্ণ বিরহে। কৃষ্ণকে দর্শন করার জন্য তাদের যে তীব্র আকাঙ্ক্ষা প্রার্থনা, এটা অন্য কোথাও দেখা যায় না। গোবিন্দ যখন গোচারণে বেরিয়ে যান, যতক্ষণ পর্যন্ত পুনঃ ফিরে না আসেন ততক্ষণ পর্যন্তই গোপীগণ পথের দিকে তাকিয়ে থাকে, কখন সেই সন্ধ্যাকাল সমাগত হবে। তারা ভাবে যে আমাদের যদি সেই প্রকার শক্তি থাকতো, তাহলে এই যে মাঝের যে সময় সেই সময়টাকে তারা সরিয়েও দিত। কৃষ্ণ দর্শন করার জন্য তাদের যে ব্যাকুলতা, এটা অন্য কোনো ভক্তের মধ্যে তা দেখা যায় না। দীন পরীক্ষায় নীলকুন্তলয়ে বনরুহাননম বিভ্রদাবৃতম ঘনরাজশালম দর্শয়ান মুহুর মনসিনাস্মরম বীরজচ্ছসি। এবার গোপীগণ বলছেন, হে বীর, যখন তুমি দিবা অবসানে গোষ্ঠে চলে গেলে, যখন দিবাভাগ শেষ হয়ে যায়, গোধূলি লগ্নে তুমি যখন ব্রজে ফিরে আসো, আমরা প্রতিপানে চাতক পক্ষীর ন্যায় অপেক্ষা করতে থাকি কখন তোমার সেই মুখমণ্ডল আমরা দর্শন করব। নীলকুন্তলয়ের ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের রংটা কেমন, নীল বর্ণ, নীল আভাযুক্ত। তার উপরে আবার কি হয়েছে, সমস্ত দিনের অনন্ত গাভীগণ যে চলে বিচরণ করে, সেই গাভীদের ক্ষুরো উত্থিত সমস্ত ধূলিকণা ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে মুখমণ্ডলে সর্বাঙ্গে ব্রজ ধুলায় ধূসরিত হয়ে আছে। ভগবান তো দেখতে নীলকান্ত মণির ন্যায়, তা নীলকান্ত মণির উপরে বিন্দু বিন্দু অজস্র মাত্রায় ব্রজ রজে পরিপূর্ণ হয়ে এক অদ্ভুত দৃশ্য হয়ে দাঁড়ায়। আবার মস্তকের সমস্ত কেশরাশি সম্মুখে ঝুলে ঝুলে আছে, অতি অদ্ভুত দর্শন। গোপীগণ বলছেন, হে বীর, দিন অবসানকালে নীলকুন্তলে আবৃত অর্থাৎ ললাট উপরি অলকাকুল শোভিত তোমার কমল আননখানি, মানে পদ্মতুল্য মুখখানি নানাচ্ছলে বিভিন্ন প্রকার ভঙ্গিমা করে তুমি আমাদের দেখো ঘুরিয়ে ফিরিয়ে। ভগবানের চাহনি তো আবার বেঁকা, কৃষ্ণ তো এমনিই বেঁকা, চাহনিও বেঁকা, তা আবার মহা আকর্ষণযুক্ত। একবার দেখলেই তার চিত্তবৃত্তিকে হরণ করে নেয়। ভগবানের চক্ষুর মধ্যে এমন কি জাদু আছে যে কুরুক্ষেত্রের সমস্ত যোদ্ধাদের দিকে তাকিয়ে তাকিয়ে তাদের আয়ুকে পর্যন্ত হরণ করে নিয়েছিলেন। আর এই ব্রজে সমস্ত ব্রজ গোপীদের, ব্রজ বালাদের, ব্রজবাসীদের চিত্তবৃত্তিকে পর্যন্ত তিনি হরণ করে নিয়েছিলেন। বারবার তোমার সেই চাহনি আমাদের দিকে ভ্রুবিক্ষেপ, তখন আমাদের হৃদয় কন্দর্প স্বরে জর্জরিত হয়ে যায়। হে গোবিন্দ, তোমাকে আমরা প্রত্যেকে দেখার জন্য অতি আগ্রহী, তুমি যদি আমাদের এখন দেখা না দাও তাহলে আমরা এখনই মারা যাব। আমরা যদি অন্তর্দশাতে পৌঁছে যাই, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তাহলে তুমি আমাদেরকে আর ফেরাতে পারবে না, আর বাঁচাতে পারবে না, তাই কৃপা করে তুমি আমাদের দর্শন দিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো। গোপীগণের কি ভাব, কৃষ্ণের প্রতি কি ভাব! আমরা যদি একটু হরিনামও বেশি করি তাহলে মনে মনে ভাবি অনেক কিছু হয়ে গেছে, আর দরকার নেই। নাম করতে হবে, কিন্তু নামের সাথে সাথে গোবিন্দের চিন্তন করতে হবে। লীলা স্মরণ তো আরও উঠতে, শ্রীমদ্ ভাগবত বলছেন, প্রিয় পরীক্ষিত, ভগবানের রূপের চিন্তা করো, ভগবানের ময়ূরপুচ্ছ থেকে চরণের নখাগ্র, নখাগ্র থেকে ভগবানের ময়ূরপুচ্ছ পর্যন্ত বারংবার চিন্তা করো। শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য স্চেতি, প্রথমে শ্রবণ করো, শ্রবণ করতে করতে সেটা হৃদয়ঙ্গম হলে শ্রদ্ধালু ভক্তের কাছে সেটাকে কীর্তন করো। কীর্তন মানে কেবল যে সংকীর্তন তা নয়, এই যে বলা হচ্ছে এটাও কীর্তন, এটা গদ্যে গদ্যচ্ছন্দে হচ্ছে, ওটা পদ্মের ছন্দে হচ্ছে, সকলে সমবেতভাবে করা হচ্ছে। তা শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য স্চেতি, প্রথমে শ্রবণ করো, শ্রবণ করো, তারপরে সেটাকে বর্ণনা করো যারা শ্রদ্ধালু, যাদের ভক্তি আছে তাদের কাছে, তারপরে সেটাকে স্মরণ চিন্তন করো, স্মরণ করো, বাংলায় স্মরণ বলা হয়। তা গোপীগণ তারা তো অহর্নিশি কৃষ্ণ স্মরণ করেন, কৃষ্ণ চিন্তা করেন, তাহলে সেই ভগবানকে দর্শন করার জন্য তাদের কেমন লালায়িত এবং তারা যেন মারা যাচ্ছে, মারাই যাবে এমন তাদের লক্ষণ এসে উপস্থিত হয়েছে। কৃষ্ণ বিরহে তারা প্রাণ ত্যাগ করতে চলেছে, যেন পিপাসিত ভৃঙ্গকুল মকরন্দ পানের আশায়। গোবিন্দ গোষ্ঠ থেকে যখন ফিরে আসেন সে সময় অজস্র অজস্র ভৃঙ্গ মধু মৌমাছি, মনে করুন, তারা ভাবে এ বোধহয় সাক্ষাৎ নীল কমল, ভগবানের মুখটা দেখে ভাবে এটা নীল কমল, অর্থাৎ নীল পদ্মফুল। তা নীল পদ্মফুল ভেবে ভগবান গোবিন্দের মুখমণ্ডলের চতুর্দিকে সর্বাঙ্গে কী হয়, মৌমাছিরা এসে গুঞ্জন করতে থাকে, তারা ভাবে বোধহয় এ বোধহয় নীল পদ্মফুল ফুটেছে সরোবরে, কত সুন্দর। সেই প্রকার ভগবানের অঙ্গ সৌরবাদি। গোপীগণ বলছেন, আবার তুমি যখন বাম কর দিয়ে পরিশ্রান্ত হয়ে সমস্ত কেশ সম্মুখে ঝুলে আছে সেগুলিকে নিয়ে যখন আবার গুছিয়ে দেয়, বলছেন তোমার সেই দৃশ্য দেখে আমাদের চিত্ত যেন বিক্ষুব্ধ হয়ে ওঠে, তুমি আমাদেরকে কৃপা করে একবার তুমি দেখা দিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো। তা এই যে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে ফিরে এলে পর কত সুন্দর, মা যশোমতী তিনি সুন্দরভাবে কেশ প্রস্তুত করে দিয়েছেন, গুছিয়ে বেঁধে দিয়েছেন, কৃষ্ণ তো বড় নটখট, কখনো নৃত্য করছেন, কখনো খেলা করছেন, কখনো সকাদের সঙ্গে কবাডি খেলছেন ইত্যাদি ইত্যাদি, কখনো লুকোচুরি, কখনো বৃক্ষের ডাল ধরে বাঁদরের মতো ঝুলছেন, খেলা লীলা করছেন, তাতে কি কেশরাশি তো ঠিক থাকতেই পারে না। যখন ফিরে আসেন কেশকলাপ সম্মুখের দিকে ঝুলছে, আর পুরো দিনের সমস্ত গাবিদের পদোত্থিত ধূলিকণায় যেন সেই নীলকান্ত মণি একেবারে অদ্ভুত রূপ ধারণ করেছে, সেই দৃশ্য দেখার মতন। এখানে বৈষ্ণব তোষণী টীকাকার শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি এখানে বলছেন যে একবার ভগবান কৃষ্ণ এবং বলদেব নন্দমহলে নন্দ আঙ্গিনাতে মা যশোমতী মা রোহিণী তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দেন। সাজিয়ে দিলে কী হবে, যেখানে কাদা আছে সেই কাদা সমস্ত শরীরে মেখে নেন। বলছেন সে তো অদ্ভুত দৃশ্য, সেই ব্রজকর্দম লিপ্ত হয়ে যেন অঙ্গরাগ ধারণ করেছে, সেই ব্রজের রজ সমস্ত শরীরে মেখে যেন গোবিন্দের রূপ আরো যেন বর্ধিত হয়েছে। মা যশোমতী প্রায় দেখতেন যে এতভাবে সুন্দরভাবে শৃঙ্গার করে দেওয়ার পরেও কানাই বলাই তারা কাদা কেন মাখে। একবার মা যশোমতী ছুটে গিয়ে কানাইকে ধরে, ধরাও তো মুশকিল, তাকে জোর করে ধরে কৃষ্ণ বলরামকে ধরে নিয়ে আসছে আর রাগ করে বলছে, তুই কি আগের জন্মে শুকর ছিলি নাকি রে, যে সবসময় ছেড়ে দিলেই কাদায় চলে যাস। কানাই বলদেবের দিকে ইঙ্গিত করছেন, বলছেন, দেখেছো মা কত জ্ঞানী, কত দূরদর্শিতা, আমি যে বরাহ রূপ ধারণ করেছিলাম সেটা তো জানে মা। কৃষ্ণ বলরাম যখন এইভাবে ব্রজে লীলা করতেন, গৃহের সমস্ত গোপীরা গৃহকর্ম ছেড়ে কৃষ্ণের এই অদ্ভুত রূপরাশি তারা পান করতেন, দেখে চক্ষু দিয়ে পান করতেন। আহা, কি অদ্ভুত রূপরাশি! তা শ্রী গোবিন্দের রূপের সঙ্গে অন্য কারোরই তুলনা হয় না। রূপমাধুর্য একটা, যেটা নারায়ণের মধ্যে নেই, বেণুমাধুর্য, লীলা মাধুর্য ইত্যাদি মাধুর্য চতুষ্টয়। তা গোপীগণ শ্রীকৃষ্ণের সেই কর্দমাক্ত লীলা শরীরের অঙ্গরাগ ধারণ করে যেন এক অপূর্ব শোভা ধারণ করেছে। যখন কৃষ্ণ বলরাম হাঁটতে শিখেছে, এক দুই পা গিয়ে পড়ে যায়, এমন চঞ্চল, নন্দ মহারাজের যদি 9 লক্ষ ধেনু থাকে তাহলে 2-4 লাখ তো বাছুর স্বাভাবিকভাবেই আছে, ছোট ছোট বাছুর। 2-1 পা হেঁটেই ছুটে গিয়ে বাছুরের লেজ ধরল। এবার ছোট বাছুরের যে দৌড় সেটা ঘোড়ার থেকে কোনো অংশ কম নয়, অতি দ্রুত গতিতে বাছুর ছুটতে পারে। কৃষ্ণ বলরাম বাছুরের লেজ ধারণ করে যখন ঘোড়ার মতন বাছুরটি ছুটেছে, একটা দুটো করে দাঁত উঠেছে 2 মাড়িতে, তারা খিলখিল করে হাসছেন আর সেই বাছুরের সঙ্গে ছুটে ছুটে বেড়াচ্ছেন। কি অদ্ভুত দৃশ্য! গোপীগণ এবং সমস্ত ব্রজবাসীগণ কৃষ্ণের সেই অপরূপ লীলা দর্শন করে তারা বিমোহিত হয়ে যেত। এক গোপী ছিল, তার সন্তান সন্ততি ছিল না, কৃষ্ণকে এসে মাঝে মধ্যেই দেখে গিয়ে তার সন্তানের আশা পূরণ হয়ে যেত। তা ভাবছেন যে এক দুবার না হয় নন্দ মহারাজের গৃহে যাওয়া যায়, বারবার গেলে সেটা ভালোও লাগে না, তা ভাবছেন যে কি করা যায়। তার আবার গৃহে এই গোমাতা নেই, গাভী নেই, নন্দরানীকে গিয়ে বলছেন যে মা, আমি গোবর নিয়ে যেতে চাই। মা যশোমতী বললেন, আরে পাগলি, তুই গোবর নিয়ে যাবি, তাতে এতে বলার কি আছে, নিয়ে যা, যত লাগে নিয়ে যা, এতে আর বলার কি আছে। গোবরটা অভিপ্রায় নয়, কানাইকে দেখবে, কানাইকে দেখেই তাদের আনন্দ। সেই গোপী কানাইকে স্পর্শ করতে চায়, গোবরের ঝোড়াটা নিয়ে গিয়ে দেখছেন কানাই কোথায়। কানাই বাইরে বেরিয়ে এসে বলছে, ও গোপী, তুমি কি করছো এখানে ছোট্ট? বলছেন যে আমি তো গোবর নিতে এসেছি। বলছেন, কবার নেবে? বলছেন, যতবার লাগবে নিয়ে যাব। আরে, এক জোড়া গোবর নিলেই তো আর প্রয়োজন কি আছে? গোপী এক জোড়া গোবর ভরছে, হাত দিয়ে মুখটা চোখটা শ্রীকৃষ্ণের দিকে, কানাইয়ের দিকে, দেখে সে নিজের পুত্র জ্ঞানে নিজের ভেতরে চিন্তন করছে, বাৎসল্য প্রেম। এইভাবে সেই গোপীর এক জোড়া গোবরেই কাজ মিটে যায়, অত লাগে না, সেই গোপী বারবার আসে কৃষ্ণ দর্শনের জন্য। তাহলে কৃষ্ণের প্রতি এমন কি আকর্ষণ সত্তা বিদ্যমান, কত আকর্ষণ যা ভাষায় বর্ণনা করা যায় না। গোপী যখন দু তিনবার এলো তখন গোপীকে বলছে, আরে গোপী, এ কি সব তুমি ফ্রিতেই নিয়ে যাবে নাকি এত গোবর? বলছেন, গোবর আবার পয়সা দিয়ে কেনে নাকি? বলছে, না না, সে এক দুবার হলে হয়। তুমি বারবার নিয়ে যাচ্ছ, কতবার নিয়ে গেছো? এর একটা হিসাব তো দরকার, হিসাব রাখা দরকার না? বলছেন, তাহলে তুমি হিসাব লেখো। বলছে, আমি ছোট মানুষ, আমি হিসাব লিখতে পারি? বলছেন, এমনি তো পাকা পাকা কথা, আবার হিসাব রাখতে পারো না তুমি? গোপী তখন চিন্তা করলো, এই নটখট চঞ্চল কানাইকে তো স্পর্শ করাও দুরূহ ব্যাপার। তখন বলছেন, দেখো, আমি যত ঝোড়া গোবর এখান থেকে নিয়ে যাব, তত গোলা, এই গোলা বলা হয় এতটুকু, তত গোলা মাখন আমি তোমায় দেব। বলছেন, হ্যাঁ, এবার তুমি লাইনে এসেছো না, ওই ফ্রিতে সব চলবে না, তা একটা হিসাব কি করবে? গোপী ভাবলো, যাহা, কানাইকে যদি একটু স্পর্শ করতে পারতাম তাহলে আমার জীবনটাই ধন্যা হয়ে যেত। গোপী কি করলো? বলছে, আচ্ছা ঠিক আছে, দেখো, একটা হিসাব রাখা উচিত। দেখো, আমি যতবার গোবর নিয়ে যাব ততবার একটা করে টিপ তোমার কপালে এরকম দাগ দিয়ে যাব, তাহলে স্পর্শ হবে। গোপী, গোবরের প্রয়োজন নেই, কৃষ্ণ স্পর্শ করে আনন্দ লাভ করার জন্য বারবার আসে, বাঁ হাত দিয়ে গালে একটু হাত দেয়, আদর করে, আর একটা করে গোবরের লম্বা দাগ দিয়ে চলে যায়। দিব্য আনন্দ, কৃষ্ণ স্পর্শে দিব্য শিহরণ আনন্দ হচ্ছে। এইরকম করতে করতে সেই গোপীর সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত গোবরই নিয়ে গেছে, এখান থেকে নিয়ে সমস্ত শরীরে গোবরের দাগ, মুখমণ্ডলে। মা যশোমতীর যে কাছে যখন গিয়েছে তখন বলছে, আরে পাগল ছেলেটা আমার, এই মুখে এত গোবর লাগিয়েছিস কেন? আয় আমার কাছে। একটা কাপড় দিয়ে পুষতে যাচ্ছেন, মা যশোমতীর হাতটা ধরে বলছেন, মা তোমার মাথা খারাপ হয়েছে? এই সারাদিনের ইনকাম আমার। বলছে, কিসের ইনকাম রে? বলছেন, কেন, ওই গোপী যে গোবর নিতে এসেছিল না, ওর সঙ্গে আমার কথা হয়েছে যে যত ঝোড়া গোবর নিয়ে গেছে তত ঝোড়া ততগুলি মাখনের ডেলা আমাকে দেবে, সেই তো এই হিসাব কিতাব। বলছে, দূর পাগল, তোকে বোকা বানিয়েছে। তো ব্রজের সমস্ত সকলেই, এমনকি ব্রজের পশুপক্ষী পর্যন্ত, তারাও শ্রীকৃষ্ণকে ভালোবাসত। শ্রীকৃষ্ণকে ভালোবাসাই তাদের এক দিব্য আনন্দ। এই গোপীগণের কৃষ্ণের নিকটে যে কামনা বাসনা, এটা অপ্রাকৃত। তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছা কি না, কৃষ্ণ দর্শন করতে পারলেই তাদের আনন্দ। তাদের অন্য কোনো অভিলাষা ছিল না। গোপীগণ কেমন না কৃষ্ণ, সুখৈক তাৎপর্য। হ্যাঁ, আচ্ছা, রাধে রাধে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
আমাদের কন্যাপুর থানার ওসি এসছেন।
আচ্ছা আচ্ছা,
ওনাকে বরণ করছেন বাবা।
ওখানে রেখে, জয় জয় শ্রী রাধীশ। খুব ভালো লাগলো আপনারা এসছেন। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সুতরাং যেন তেন প্রকারেণ তারা শ্রীকৃষ্ণের সঙ্গ থেকে দূরে থাকতে চান না। কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত প্রাণা এই ব্রজবাসী এবং ব্রজ গোপীদের, তারা যে কোনো প্রকারেই যে কোনোভাবেই তারা কৃষ্ণকে পেতে চায়। দেখুন, কৃষ্ণ অদর্শন হওয়ার জন্য, কৃষ্ণ দর্শন থেকে বিরত হওয়ার জন্য তারা সমস্ত গোপীরা, তন্মধ্যে শ্রীমতী রাধারানী, তারা প্রত্যেকেই মরণাপন্না, তাদের প্রাণটা যেন কৃষ্ণ বিরহে বেরিয়ে যায় যায়। শ্রীল সুখদেব গোস্বামী তিনি বলছেন, হে পরীক্ষিত, আমি তোমাকে এই গোপীগণের মহিমা যেমন ভাগবতে রয়েছে, আমি ঠিক সেই প্রকারভাবেই তোমাকে তার অনুবাদ শ্রবণ করাচ্ছি, কোনো ফের বদল করেন। তা এই গোপীদের যদি কৃপা হয় বা সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে ভগবানকে পেতে অতি সহজ হয়ে যায়। দেখুন, কেবল গুরুদেবী গুরুদেব আর বাকি অন্য কেউ কিছু নয়, এই ভাবনা করা অপরাধ। গুরুদেব তিনি সর্বোপরি, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে কি, সাধু শাস্ত্র আর গুরুবাক্য, প্রথমেই সাধুকে বলেছেন। সাধু মাত্রেই আমাদের গুরুদেব, দীক্ষাগুরু একজন হতে পারেন, কিন্তু সাধু মানেই গুরু সমতুল্য। তা সাধু গুরু, সাধু শাস্ত্র আর গুরু, মধ্যস্থ করিয়ে বিচার। সাধু বাবা তিনি যে কথা বলছেন সেটা ভাগবতে আছে কিনা, অর্থাৎ শাস্ত্রে আছে কিনা, গুরুদেব যে কথা বলছেন সেটি শাস্ত্রে আছে কিনা, তাহলে সেটা গ্রহণযোগ্য। প্রকৃত সাধু এবং প্রকৃত গুরুদেব তারা কোনোদিন শাস্ত্রের বাইরে কিছুই বলেন। তা যদি কৃপা হয়ে যায় শ্রী জীব গোস্বামীপাদ প্রসঙ্গক্রমে শ্রী বৃহৎ ভাগবতামৃতে বলেছেন যে সাধন করে ভগবানকে পাওয়া, এর থেকে আর কঠিন কার্য কিছু হতেই পারে না। যত যত ভক্ত ভগবানকে পেয়েছে, তারা কৃপার মাধ্যম থেকে পেয়েছে, হয় সাধুর সেবা করে, গুরুদেবের সেবা করে, ভাগবতের সেবা করে তারা সহজভাবে পেয়েছে। কিন্তু ভগবানকে ভগবান রূপে উপাসনা করে পাওয়া অনেক কঠিন। কেবল এই ব্রজ ভক্তিতে যে দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর রসের উপাসনাকারী, তারা অনায়াসে গোবিন্দকে পেয়ে থাকে। ভগবানকে ভগবান রূপে উপাসনা অনেক কঠিন, তাই ব্রজ ভাবে বিভাবিত হয়ে উপাসনা করতে হবে। আমি ভগবানের দাস, সখ্য আমি ভগবানের সখা, সখা সখ্যরূপ বাৎসল্য আমি, আপনি হয়তো ভগবানকে নিজের পুত্র রূপে উপাসনা করেন, গোপাল দেবের উপাসনা করেন, তাহলে আপনার পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। গোপীগণ মধুর রসের উপাসক, তারা গোবিন্দকে কান্ত রূপে প্রাপ্ত হয়েছিলেন, তাই যে যে ভাব নিয়ে ভজে গোবিন্দকে সে সেইভাবেই প্রাপ্ত হয়। তো এখানে কৃপা কেমন, কৃপা মনে করুন আপনাকে শ্রী গুরুদেব মন্ত্র প্রদান করেছে, তার জপের পদ্ধতি ক্রম বলে দিয়েছে, মন্ত্র জপের স্মরণ স্মরণ কথা বলে দিয়েছে, আর আপনাকে সাধন করতে হবে। গুরুদেব আপনাকে সাধন করে দেবে না, সাধন নিজেকে করতে হবে। গুরুদেব পথ প্রদর্শক, সাধু পথ প্রদর্শক, পথ দেখিয়ে দেবেন, যদি ভুল হয় সেটা দেখিয়ে দেবেন, এটা এমন নয় এটা এই প্রকারভাবে তুমি করো। সাধন নিজেকেই করতে হবে। তা শ্রী জীব গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন যে মনে করুন কারোর প্রতি কারোর কৃপা হল, ভগবানের কৃপা, সাধুর কৃপা, গুরুদেবের কৃপা, যে কোনো কৃপাই আপনি মনে করুন, আপনি ক্ষুধার্ত, ক্ষুধা পেয়েছে, আপনি কারো কাছে গেলেন, সে কি করলো দেখবেন ভোগ একেবারে প্রস্তুত করা, রন্ধন আদি করে গোবিন্দকে অর্পণ করে সেই প্রসাদ আপনাকে দিয়ে বলছে প্রসাদ প্রস্তুত, আপনি গ্রহণ করুন, আপনি প্রসাদ পান। তাহলে আপনাকে কিন্তু সাধন করতে হলো না, না চাল কিনতে হলো, না ডাল আনতে হলো, না রান্না করতে হলো, না ভোগ লাগাতে হলো, আপনি ক্ষুধার্ত। আপনি কোথাও অন্য জায়গায় গেলেন, তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আপনি তো অনেক ক্ষুধার্ত, আমার তো এখানে কিছু ব্যবস্থা নেই, তবে আমি আপনাকে চাল ডাল তেল তরি তরকারি ইত্যাদি সব দিয়ে দিচ্ছি, আপনি রন্ধন করে আপনি সেবা করুন। তাহলে দুটোর মধ্যে আকাশ এবং পাতাল তফাত হয়ে গেল। তা কৃপা যদি এই গোপীদের কৃপা হয় বা গোপীদের আনুগত্যে মঞ্জুরিদের কৃপা হয়, তাহলে আপনি সরাসরি তাদের সেবা লাভ করতে পারেন, আপনার এত সাধনের প্রয়োজন হবে না। রান্না করা মানে তো সাধন, আগুন জ্বালাও, কড়াই বসাও, তাতে তেল দাও, গরম হতে দাও, তাতে শুকনো লঙ্কা দাও, জিরা দাও, সবজি আমানিয়া করো ইত্যাদি প্রসেস। আর আপনি স্বাভাবিকভাবেই যদি কৃপা প্রাপ্ত হলেন তাহলে এই সাধনের প্রয়োজন নেই, আপনাকে প্রস্তুত করা প্রসাদই দিয়ে দিল। প্রসাদ শব্দের অর্থে কৃপাও। তা সাধুর কৃপা কেমন দেখুন, এই শ্রীমতী মা লক্ষ্মীদি তিনি এখনো পর্যন্ত তপস্যা করছেন, না জানি কোন জন্মে থেকে কোন কাল থেকে তিনি বেলবনে তপস্যা করছেন কেউ বলতে পারবে না, কতদিন যে করবেন তারও কোনো ঠিক নেই, এবং গোবিন্দকে পাবেন না এটাও সুনিশ্চিত, কারণ আনুগত্যের প্রয়োজন আছে। আনুগত্যবিহীন ভজন সাধন করে প্রভুকে প্রাপ্ত হওয়া অতি দুঃসাধ্যের কাজ। তাই যদি কারোর কৃপা হয়, পদ্মপুরাণে একটি প্রসঙ্গ মনে পড়ছে, মহামুনি নারদজি তিনি বদ্রীনারায়ণে যাচ্ছেন, পথে যেতে যেতে দেখছে হিমালয়ের কাছাকাছি দেখছেন একটি পর্ণ কুটির তৈরি করে সেখানে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী, তারা পরম ভক্ত, তারা সেখানে ভগবানের উদ্দেশ্যে জপ তপ করেন, বৃন্দা মহারানীর পরিক্রমা আদি দেন। নারদমুনি দেখলেন যে এখানে দুজন ভক্ত পতিপত্নী, আমি একবার তাদের সঙ্গে দেখা করি। নারদমুনির আগমন হলে পর তাদের আনন্দের আর সীমা রইল না, নারদকে কে না ভালোবাসে, কার ভাগ্যেই, কোনো কোনো ভাগ্যবান ব্যক্তিদের গৃহেই মহামুনি নারদ গিয়ে থাকেন। তা নারদজি তিনি যখন গেলেন তার অনেক সৎকার করলেন, পূজন করলেন, বসার জন্য আসন আদি সব কিছু যা লৌকিক ব্যবহার সব কিছুই করলেন। নারদজি অনেক অনেক সন্তুষ্ট হলেন। ব্রাহ্মণী সম্মুখে ছিল, ব্রাহ্মণও ছিল, তো ব্রাহ্মণীকে বলছেন মা তুমি আমার থেকে একটা কিছু চাও, বা তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। মাতাজি বললেন হে মহামুনি, আমরা এমনি ভগবানের কিঞ্চিত ভজন সাধন করে অনেক সুখে আছি, অনেক আনন্দে আছি। কিন্তু আমরা তো মায়িক, মায়া মমতা সংসার আবদ্ধ, সুতরাং আমার একটু মায়া আছে। তাই মাঝে মাঝে ভাবি আমার যদি একটি সন্তান হতো তাহলে খুব ভালো হতো, মনে মনে ভাবি। তা আপনি তো শ্রীমান নারায়ণের কাছে যাচ্ছেন, তো ওনাকে জিজ্ঞাসা করবেন যে আমাদের কোনো সন্তান সন্ততি হবে কি না। নারদজি বললেন, ঠিক আছে মা, আমি আমার কার্য সমাধা করে ভগবানকে তোমার কথা নিবেদন করব, বলব। মহামুনি নারদ তিনি ভগবান নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করার পর যখন ফিরে আসবেন, তখন দাঁড়িয়ে আছেন, তখন নারদজি বলছে, নারায়ণ বলছেন, আরে নারদ, হে বৎস, তুমি কি আরও কিছু বলতে চাও? বলছেন, হে ভগবান, হ্যাঁ, আমি আর একটি নিবেদন আপনাকে করতাম। আচ্ছা বলো। বলছেন, আপনার দুই ভক্ত হিমালয়ের নিকটে নিকটে তারা বানপ্রস্থি হয়ে, বানপ্রস্থিদের ন্যায় জীবনযাত্রা করে আপনার উপাসনা করে। নারায়ণ তিনি যোগ অবলম্বন দ্বারা বললেন, হ্যাঁ, তা কী হলো? বলছেন, না, সেই আপনার ভক্ত, সেই মাতাজি আমাকে বলেছিল যে আপনাকে নিবেদন করতে, তার ইচ্ছা মনে মনে যে একটি সন্তান সে প্রাপ্ত হোক। শ্রীমান নারায়ণ তিনি বললেন, না না, তার তো সন্তান সন্ততি কয়েক জন্মই হবে না, কয়েক জন্মই সন্তান সন্ততি হবে না। আচ্ছা ঠিক আছে। মহামুনি নারদ মাতাজির সঙ্গে দেখা করে বললেন, মা, ভগবান নারায়ণ তিনি বলেছেন যে তোমার কোনো সন্তান সন্ততি হবে না। তাতে তার কষ্ট হলো না, ভক্ত তো, যে ঠিক আছে, প্রভুর ইচ্ছা, ভগবানের ভজন করেন, সুতরাং অত মায়া তাকে গ্রাস করতে পারে না। যারা ভগবানের ভক্ত তাদের দেখবেন অনেক দুর্ঘটনা, কোনো অপ্রিয়কর ঘটনা ঘটলেও সে নিজেকে কন্ট্রোল করতে পারে। কেন না, তার যে ভজন সাধন আছে, হরিনাম করে। মাতাজি তাতে কোনো মন খারাপ হলো না, বললেন, ঠিক আছে, যখন প্রভুর ইচ্ছা নেই তাহলে সেটা মঙ্গলই, প্রভু যা করেন জীবের মঙ্গলের জন্য করে থাকেন, ঠিক আছে। নারদজি তিনি চলে গেলেন। অনেক দিন পর হিমালয়ে যাওয়াটা ছিল অনেক কঠিন, এখন তো অনেক সুবিধা হয়েছে, হিমালয়ে বদ্রীনারায়ণে যাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার ছিল, যারা অনেক তেজস্বী সাধু তারাই পদযাত্রা করে যেত, আর গৃহী ব্যক্তিরা তারা যেতেন, তারা গৃহের সমস্ত কিছু ছেড়ে নিজের পুত্রদের উপরে সংসারের ভার দিয়ে জীবনের আশাকে ছেড়ে তারা হিমালয়ে যাত্রা করে বদ্রীনাথে যেত। তাতে প্রায়শই জীবজন্তুর শিকারে পরিণত হয়ে যেত, জীবজন্তুর হাতে মারা যেত, কেউ কেউ নারায়ণের ইচ্ছায় দর্শনও পেতেন, অনেক কঠিন, বহুদিন লাগত, রাস্তাঘাট কিছুই ছিল না। এই রকম পরিস্থিতিতে কোনো এক সাধু শ্রীমান বদ্রীনারায়ণে যাওয়ার জন্য যেতে যেতে সাথে কিছু খাবার ছিল আর নেই, অনেকদিন অনাহারে পথে চলেছে, ঝর্ণার জল পান করে করে, জল খেয়ে কি আর পেট ভরে, আশা মেটে, যেতে যেতে এই ব্রাহ্মণ ব্রাহ্মণীর গৃহ দেখে সাধু খুব আনন্দ হলো, তাহলে এখানে কেউ থাকে আমাকে অবশ্যই কিছু আহার্য প্রদান করবে, তা না হলে আমি তো মারাই যাব। ব্রাহ্মণ ব্রাহ্মণী সাধুকে দেখে তাদের তো আরও আনন্দে মন ভরে উঠল। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী সাধুকে সৎকার করলেন, তারপরে প্রসাদ পাওয়ানোর জন্য সুব্যবস্থা করলেন, মাতাজির সহযোগে নৈষ্ঠিক ব্রহ্মচারী সাধু তিনি রন্ধন করে নারায়ণকে সমর্পণ করে তিনি উদয়পুরে কণ্ঠদেশ পর্যন্ত প্রসাদ গ্রহণ করলেন। তাতে অনেক তৃপ্তি হল, অনেক আনন্দ হলো, বহুকাল পরে কিছু খাবার জুটেছে, প্রসাদ জুটেছে কপাল, খুব আনন্দ হল। সাধু যখন প্রসাদ পেয়ে পুনঃ বদ্রীনারায়ণের পথে রওনা দিবেন, সে সময় ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বলছেন যে হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণী, হে মাতো, এই সময়ে এই অবস্থাতে আমি যদি তোমাদের সঙ্গে আমার যদি দেখা সাক্ষাৎ না হতো আমি অনাহারে মারা যেতাম। আমি কয়েকদিন যাবৎ অনাহারে পথ চলেছি, ভেবেছিলাম কোথাও না কোথাও কিছু জুটবে, কিন্তু অনেক দিন আমি অভুক্ত ছিলাম, তোমাদের এখানে এসে আমি প্রসাদ গ্রহণ করে ভাবছি আমার পুনঃ প্রাণের সঞ্চার হল, আমি অতি সন্তুষ্ট হয়েছি। বলো, তুমি আমার থেকে যে কোনো কিছু বর চাইতে পারো, তোমার যা ইচ্ছা সেই বর তুমি আমার থেকে চেয়ে নাও। তুমি সাধু সন্তুষ্ট হয়ে গেল। শ্রীমান নারায়ণ তিনি বললেন তার সাত জন্ম পর্যন্ত সন্তান হবে না। সাধু বললেন তুমি যে বর ইচ্ছা সেই বর চেয়ে নাও। বললেন বাবা, এমনি তো আমাদের সব কিছুই আছে, কিন্তু আমরা তো মায়াগ্রসিত জীব, ভাবি যদি একটা সন্তান হতো আমাদের তাহলে বোধহয় একটু আনন্দে একটু খুশিতে থাকতে পারত। বলছেন এই মাত্র তুমি চাও, তথাস্তু, তোমার অচিরে সন্তান প্রাপ্ত হবে। তুমি সাধুর কৃপায় তার সন্তান উৎপন্ন হলো, একটি পুত্র সন্তানের জন্ম দিলেন মাতাজি। মহামুনি নারদজি বহুকাল পর যখন আকাশমার্গ দিয়ে পুনঃ বদ্রীনাথের দিকে যাচ্ছেন, দেখছেন সেই মাতাজি তিনি উঠোনে বসে তার ছোট্ট শিশুটাকে সে কিছু খাওয়াচ্ছে, একেবারে ফুটফুটে রং, অতি সুন্দর দিব্য জ্যোতিবিশিষ্ট, সাধুর কৃপায় সন্তান হয়েছে কিনা। নারদজি ভাবলেন এই অরণ্য প্রদেশে, এই বনের মধ্যে অন্য কোনো পরিবারও থাকে না যে পাড়া পড়োশির সন্তান, আর এই ফুটফুটে সন্তানটি এলো কোথা থেকে? কৌতূহল হলে পর তিনি ব্রাহ্মণ ব্রাহ্মণীর সঙ্গে এসে সাক্ষাৎ করলেন। মহামুনি নারদকে অনেক আদর আপ্যায়ন করলেন। নারদমুনি নিজে জিজ্ঞাসা করছেন এই সুন্দর শিশুটি কার? মাতাজি বললেন আমারই সন্তান এটা। নারদমুনির মনটা খুব খারাপ হয়ে গেল। মাতাজি বললেন যে হে মহামুনি, আপনি তো বলেছিলেন যে আমাদের কোনো সন্তান সন্ততি সাত জন্ম পর্যন্ত হবে না, কিন্তু এক সাধুর কৃপায় সেই সাধু আমাকে আশীর্বাদ করলে পর আমার তো এই সন্তান হয়েছে, অথচ শ্রীমান নারায়ণ এই রকম বলেছিলেন। নারদমুনির একটু লজ্জাও হল। তিনি আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চলে গেলেন বদ্রী বিশালে, বদ্রী নারায়ণ। তা শ্রীমান নারায়ণকে গিয়ে বলছেন হে ভগবান, আপনি কি আমার প্রতি রুষ্ট? নারদের একটু মান হয়েছে ভগবানের প্রতি। বলছেন কেন হঠাৎ এমন ধরনের ব্যাকা প্রশ্ন নারদ? তো বলছেন কে জানি না, আমাকে সবাই একটু সম্মান দেয়, বোধহয় আপনার এটা ভালো লাগে না। বলছেন কেন, কি হয়েছে বলো? বলছেন কেন, সেই ব্রাহ্মণীর কথা আমি আপনাকে বললাম যে তার সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনা আছে কি না, আপনি ধ্যানস্থ হয়ে বললেন সাত জন্ম তার সন্তান হবে না, এই তো তার সন্তান হয়েছে। তাহলে আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না? আর আপনি বলেছেন রেফারেন্স আপনার, সুতরাং আপনারও তো এতে আপনার মহিমাও তো এতে ক্ষুণ্ণ হচ্ছে। ও এই ব্যাপার, ঈষৎ হেসে নারায়ণ বলছেন, দেখো বিধির বিধানকে আমি খণ্ডন করি না, করতে পারি না, করলেও করতে পারি না। কদাচিৎ এক দুই জায়গাতেই গোবিন্দ বিধিকে ভঙ্গ করেছেন। যেমন মনে করুন ভগবান শ্রীকৃষ্ণ সান্দিপনি মনির পুত্রকে প্রাণ দান করে অন্য লোক থেকে এনে নিজের শরীর প্রদান করে দান করেছিলেন, এটা কথা দিয়েছিলেন, তাই তা না হলে প্রভু কিন্তু বিধিকে কখনো এদিক সেদিক করেন, পারেন কিন্তু করেন। ভগবান শ্রীমান নারায়ণ বলছেন, ও এই ব্যাপার, দেখো আমি ঠিকই বলেছিলাম। বলছেন ঠিকই বলেছেন মানে তার সন্তান হয়েছে, আপনি বললেন সাত জন্ম কিছু হবে না। বলছেন আমি কি করব, আমি ভক্ত ভক্তের অধীন, অহম ভক্ত পরাধীন, আমি তো কিছু করতে পারি না। আমার ভক্ত সে অভুক্ত থেকে তাদের কাছে সেবা গ্রহণ করে তার হৃদয় কন্দর আনন্দে ভরে গিয়ে সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছে, সেই বর তো আমি এদিক ওদিক করতে পারি না। তাহলে সাধুর কত শক্তি, যে ভগবানের বিধির বিধানকে পর্যন্ত খণ্ডন করে দিতে পারেন, ভগবান সেটা গ্রহণ করেন, না আমার ভক্ত তাকে বর দিয়েছে মানে আশীর্বাদ দিয়েছে, তাতে আমার মহিমা কিছু ক্ষুণ্ণ হয় হোক, কিন্তু আমার ভক্তের যাতে মহিমা ক্ষুণ্ণ না হয়। তাহলে সাধুর কৃপায় কিনা হতে পারে। তন্মধ্যে আবার যদি এই ব্রজ গোপীদের কিঞ্চিত কৃপা কেউ প্রাপ্ত হয়, গোপীদের কথা শ্রবণ করে ব্রজে গিয়ে কৃষ্ণ লীলা স্থানসমূহ দর্শন করে পরিক্রমা করে তার মহিমা বর্ণন করে শ্রবণ করে, তাহলেও তাদের কৃপা স্বাভাবিকভাবেই বর্ষিত হয়ে যায়। তাই এখানে কৃপার ব্যাপার, অধিকাংশ ভক্তেরাই যারা যারা প্রভুকে প্রাপ্ত হয়েছেন অধিকাংশ তারা কৃপার মাধ্যম থেকেই প্রভুকে প্রাপ্ত হয়েছেন। সাধন করে প্রভুকে পাওয়া অনেক কঠিন। দেখুন যাদের চিত্ত সরল, যারা শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়ার জন্য লালায়িত, তারাই প্রভুকে প্রাপ্ত হয়। ভক্তমালে পাওয়া যায় একজন ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত সাধু ভক্ত, একবার বঙ্গদেশ থেকে তিনি শ্রীধাম বৃন্দাবনের পথে আসছেন। তা পথে আসতে আসতে অনেক দিন লেগে যায়, শ্রীমান মহাপ্রভু এবং মহাপ্রভুর পরিকরেরা 500 বছর পূর্বেও তারা পদযাত্রা করে বৃন্দাবনে যেতে হয়েছিল। কেন না, আর কোনো উপায় ছিল না, আর কোনো রাস্তা ছিল না, যান বাহন আদি ইত্যাদি ব্যবস্থা ছিল না। তা সেই ব্রাহ্মণ অর্থাৎ গোসাইজি তিনি ভাবছেন, আমি তো বৃন্দাবনে যাব, সেখানে গিয়ে নিয়ম সেবা করব, দামোদর ব্রত করব, আমার সঙ্গে জিনিসপত্র আছে, এগুলোকে আমি একা বয়ে বয়ে কি করে নিয়ে যাব, ওই বৃন্দাবন থেকে কোথায় বঙ্গদেশ মানে বাংলাদেশ কোথায় বৃন্দাবন। গোসাইজি একজন সেবককে খুঁজতে লাগল, যাকে বলে সেই বলে, বাপরে এই 2-3 মাস হেঁটে হেঁটে যেতে হবে, গোসাইজি আমি এখান থেকেই বৃন্দাবনকে প্রণাম করি, কেউ যেতে রাজি না। এক যুবক মহেশ বলে একটি যুবককে পেল, মহেশ বেশ ইষ্টপুষ্ট বলিষ্ঠ শরীর তার, মহেশকে বলল, আরে মহেশ, তুই তো বৃন্দাবনে যাসনি। বলছে, না আমি কি, আমার গোষ্ঠীর কেউ যায়নি, বৃন্দাবন তো অনেক দূর, হেঁটে হেঁটে যেতে হবে। বলছেন, তুই না আমার সাথে বৃন্দাবনে চল। বলছেন, আমি বৃন্দাবনে গিয়ে কি করব, আমি তো ভক্ত নই, আমি তো সাধারণ, আমি যে বৃন্দাবনে কি করব, আমি যাব না। বলছেন, আরে চল না, তুই গেলে আমারও একটু সুবিধে হবে। বলছেন, সুবিধে মানে তো আপনার জিনিসপত্রগুলিকে তো নিয়ে যেতে হবে। বলছেন, সে আমি নিয়ে যেতাম যদি সেখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে আমার সাক্ষাৎ হতো, তাহলে আমি নিয়ে যেতাম। গোসাইজি ভাবলো, তাই তো, এই মহেশ বেশ শক্তিসম্পন্ন যুবক, একে যদি নিয়ে যেতে পারি তাহলে ভালোই হবে। তখন বুদ্ধি করে বলছেন, আরে তুই কি জানিস না যে গোবিন্দ সেখানে সর্বদাই লীলা করে, তুই গেলেই দেখা হবে। আবার একটু ভয় ভয় লাগছে, যদি দেখা না হয় তাহলে তো আমার সঙ্গে লড়াই ঝগড়া আরম্ভ করবে। গোসাইজি বলছেন, তুই জানিস না, অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। গোসাইজি যুবকটিকে ম্যানেজ করলেন, বললেন, তোর সঙ্গে কৃষ্ণের দেখা হয়ে যাবে, তুই চল, ভাবে আমার জিনিসগুলো তো আগে নিয়ে যাক, আমি কি করে এত জিনিস নিয়ে চলবো। বলছেন, ঠিক তো? বলছেন, হ্যাঁ ঠিক। জিনিসপত্র মাথায় করে নিয়ে মহেশকে নিয়ে এলেন বহুদিন পর বৃন্দাবন। গোসাইজি নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে তিনি থাকলেন। সেদিন রাত হয়ে গেল, রাতের বেলাতেই মহেশ বলছেন যে, গোসাইজি আমার কৃষ্ণ কোথায়, আমি কোথায় গেলে তাকে দেখতে পাব। আগে তো কৃষ্ণ দর্শনের লালসা ছিল, এবারে ব্রজভূমির সংস্পর্শে কৃষ্ণ দর্শনের লালসা অনেক অনেক বেড়ে গেল। গোসাইজি বলল, দেখ এখন রাত্রে কৃষ্ণ কোথায় পাবি তুই, সকালবেলার দিকে গোষ্ঠ থেকে নিজের গৃহ থেকে গোচারণে বেরোয়, সেই সকালবেলার দিকে, সে তো একটু সকাল হলে গোবিন্দ স্নান করে, তিলক করে, তারপরে সেজে গুজে কিছু খেয়ে দেয়, মা যশোদা গোষ্ঠে পাঠিয়ে দেয়, বনে বনে থাকে। গোসাইজির সকালবেলা উঠে, ব্রাহ্মণ কি না, অনেক নিয়ম কানুনে চলে, সকালবেলা উঠে স্নান আদি করে মঙ্গলা আরতি করে ঠাকুর সেবায় জন্য প্রস্তুতি নিয়েছেন, সেই দিকে ব্যস্ত মহেশ পালিয়ে চলে গেল। বন থেকে বনান্তরে, হে কৃষ্ণ হে কৃষ্ণ, দেখা দাও দেখা দাও, আমি ভজন বিমুখ, আমি ভজন সাধন জানি না, আমি জপ তপ করি না, কিন্তু আমি না তোমায় একবার, আমার মন থেকে ইচ্ছা হয়েছে আমি তোমায় একবার দেখতে চাই। মনের আগ্রহ, কৃষ্ণ দর্শনরূপ গোপীদের ন্যায় যে ব্যগ্রতা, যে আগ্রহ, এটাই তো প্রভুকে পাইয়ে দেয়। মাধব মহেশ সমস্ত দিন বন থেকে হে কৃষ্ণ করে বিলাপ করছে। সরলচিত্ত, সরলচিত্ত ব্যক্তিরাই প্রভুকে অনায়াসে প্রাপ্ত হয়ে থাকে। বন থেকে বনান্তরে ছুটে ছুটে বেড়াচ্ছে, পথ চেনে না, ঘাট চেনে না, বনের কোনো কিছু চেনে না, যেখানে পাচ্ছে সেখানে বন থেকে বনান্তরে ভ্রমণ করে করে বলছে, হে কৃষ্ণ তুমি একবার আমায় দেখা দাও, তুমি একবারের জন্য আমায় দেখা দাও। সমস্ত দিন চলে গেল, সকাল চলে গেল, দুপুর হলো, দুপুরের পর বিকাল হয়ে গেল, খাওয়া নেই দাওয়া নেই, বন থেকে বনান্তরে হে কৃষ্ণ দেখা দাও দেখা দাও, আমি অতি অভক্ত, আমি, আমার কোনো জ্ঞানগম্য কিছু নেই, আমার কোনো ভজন সাধন নেই, আমার দীক্ষা শিক্ষা কিছুই নেই, তথাপি তুমি আমায় একবার কৃপা করে দেখা দাও। দেখুন আরতি, মনের আবেগ যখন সায়ংকালে সে উপস্থিত হলো প্রভুর কৃপাও, প্রথম দিনেই দেখছেন গোবিন্দ অসংখ্য গাবিগণের মধ্য থেকে বংশী বাজাতে বাজাতে সখাদের সাথে তিনি যমুনার তট দিয়ে চলে যাচ্ছেন কোথাও, অনেক দূর থেকে দেখছে। মহেশের কিন্তু না দীক্ষা ছিল, না শিক্ষা ছিল, না ভজন ছিল, না সাধন ছিল, না সাধুসঙ্গ ছিল, কিন্তু চিত্তটা ছিল অতি সুকোমল, অতি সরল। যখন দেখল সেই অতি অদ্ভুত দৃশ্য, সমস্ত গাবিগণের মধ্য থেকে নীল আভাযুক্ত শ্রীকৃষ্ণ বংশী বাদন করতে করতে, সখাদের সঙ্গে হাসি মজা করতে করতে যখন বেরিয়ে চলে যাচ্ছেন, তখন মহেশের মধ্যে দিব্য আনন্দের সঞ্চার হলো। সমস্ত শরীরে রোমরাজি কেশরাশি দাঁড়িয়ে গেল, ভাব সৃষ্টি হলো। দিয়ে ছুটে যখন যাচ্ছেন, মহেশ খানিক দূর ছুটে গিয়ে সেখানে মূর্ছা হয়ে পড়ে গেলেন। বল ভক্তবৎসল ভগবান কি যায়, মূর্ছা হয়ে পড়ে গেলেন। যখন মূর্ছা ভঙ্গ হলো, মহেশ দেখল এই রকম রাত্রি হয়ে গিয়েছে, আর সেই গোসাইজি তিনি অসন্তুষ্ট হচ্ছেন ভীষণ ভীষণভাবে। আরে এই পাগলটাকে নিয়ে এসে আমি তো বিপদে পড়লাম, কোথায় চলে গেছে, আমি তাকে কোথায় খুঁজে পাব এই বনপ্রদেশ। এই রকম রাত্রিকালে মহেশ যেন আগের মহেশ আর নেই, তার মধ্যে দিব্য ভাবের সঞ্চার হয়েছে। ভগবত দর্শন সাক্ষাৎকার লাভ করে তিনি রোদন করতে করতে গোসাইজির চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, হে গোসাইজি, আপনি সত্যই বলেছিলেন যে আমি বৃন্দাবনে গেলে শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হবে, আপনি কোনো সিদ্ধ মহাযোগী, আপনার কথা প্রতিফলিত হয়েছে, আমি কৃষ্ণের দর্শন পেয়েছি। এই বলে সে উদ্দণ্ড নৃত্য করতে লাগ, নৃত্যের সঙ্গে সঙ্গে তার কেশরাশি চুলগুলি পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে আনন্দে, সমস্ত শরীরের রোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। গোসাইজি ভাবল পাগল এটা, আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে, তুই খেয়ে এখন বিশ্রাম কর। তার ভজন প্রারম্ভ হয়ে গেল, সারা রাত্রি একান্তে পড়ে থেকে শুয়ে থেকে, হে কৃষ্ণ হে কৃষ্ণ, তুমি দয়ার সাগর, তুমি কৃপার সাগর, আমার ভজন নেই, আমার সাধন নেই, তথাপি তুমি আমায় দর্শন দিলে, কিন্তু আমি তোমার সঙ্গে গিয়ে তোমাকে আমি জড়িয়ে ধরতে পারলাম না, আমি আবার কাল আসব, তুমি না কৃপা করে আমাকে আবার দর্শন দিও, বারংবার প্রার্থনা করছে। গোসাইজি বিষয়টা স্বাভাবিকভাবে, যুবক ছেলে পাগল কোথার থেকে কি বলছে, এ হয় নাকি, আমি বহুকাল ধরে ভজন সাধন করছি গোবিন্দের, কোনো অনুভবই হলো না, কৃষ্ণ ভজনের কোনো অনুভবই হলো না, আর এ বলছে গোবিন্দ দর্শন করেছে, কৃষ্ণ দর্শন করেছে, এইভাবে নিজেকে বোঝালেন। সকাল হলে পর আবার তিনি চলে গেলেন মহেশ বন থেকে বনান্তরে, রোদন করে করে বলছেন, হে মাধব হে কৃষ্ণ, তোমার সেই অদ্ভুত রূপরাশি দর্শন করে আমি আমাতে আর স্থিত নই, আমার মন প্রাণ যেন তুমি আকর্ষণ করে নিয়ে নিয়েছ। আবার যখন সায়ংকাল উপস্থিত হলো, তখনও সেই প্রকার শ্রী গোবিন্দ পূর্ব দিনের ন্যায় গত দিনের ন্যায় আবার সমস্ত সখাদের সঙ্গে গাবিগণের সঙ্গে আবার চলেছেন, সেই অদ্ভুত সাক্ষাৎ লীলা দর্শন করে আবার খানিকটা ছুটে গেলেন ভগবান শ্রী গোবিন্দের শ্রীকৃষ্ণের চরণ প্রান্ত পর্যন্ত গিয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শ্রীকৃষ্ণ তিনি গোষ্ঠে চলে গেলেন, তার যখন আবার চেতন ফিরে এলো, জ্ঞান ফিরে এলো, তখন আবার পাগলের মতো নৃত্য করতে করতে গোসাইজির নিকটে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, হে গোসাইজি, আপনি যদি কৃপা করে আমায় বৃন্দাবনে না নিয়ে আসতেন তাহলে আমি তো ভগবানের দর্শন পেতাম না। আপনি তো অনেক ভাগ্যবান, আপনি তো মন্দির মানে কি, সে জানে মন্দির মানে ভগবানের বাড়ি, সত্যই আপনি তো তার নিজ জন। আপনি তার বাড়িতে গিয়ে সেখানে নন্দ বাবার সঙ্গে কথা বলেন, মাতা যশোদার সঙ্গে কথা বলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলেন, আপনি তো সাধু, আমি তো অসাধু, তাই আমি বনে গিয়ে কৃষ্ণকে দর্শন করে দিব্যাতি দিব্য আনন্দ লাভ করি, এটা আপনার কৃপায়, আপনার দয়ায়। গোসাইজি দেখলেন না, পণ্ডিত তিনি ভাবলেন, না না, এ মহেশতী অবশ্যই কিছু দেখেছে, তা না হলে এই যে কিছু অষ্টসাত্ত্বিক কিছু ভাবের লক্ষণ তার মধ্যে আমি দেখতে পাচ্ছি, এটা তো সত্য। গোসাইজির মনের পরিবর্তন হলো, মহেশের কথায় বিশ্বাস উৎপন্ন হলো এবং বলছেন, মহেশ, তুই সত্য সত্যই দেখেছিস বাবা? বললেন, হ্যাঁ আমি এই এইভাবে দেখেছি, বর্ণনা করলেন। তুই আমাকে দেখাতে পারবি? হ্যাঁ আমি দেখাতে পারবো। গোসাইজিও সেদিন সকালে উঠে মহেশের সঙ্গে চললেন। মহেশ তিনি বন থেকে বনান্তরে আবার কৃষ্ণের কাছে আরতি করছেন, প্রার্থনা করছেন। অকস্মাৎ সায়ংকাল হলে আবার সেই প্রকার দৃশ্য, গোবিন্দের লীলা দর্শন হতে লাগল। সেই মুহূর্তে তার শরীরের যে ভাব, সে অদ্ভুত ভাব, অথচ গোসাইজি কিছু দেখতে পাচ্ছেন না, কিছু বুঝতে পাচ্ছেন না, মহেশ ভগবান শ্রীকৃষ্ণের সেই গোষ্ঠ লীলা দর্শন করে আবার নৃত্য আরম্ভ করলেন। উদ্দণ্ড নৃত্য দেখে বোঝা যাচ্ছে স্বাভাবিক একজন মানুষ এই প্রকার নৃত্য করতেই পারে না। উদ্দণ্ড নৃত্য, আনন্দ, সমস্ত শরীরের রোমরাজি কেশরাশি দাঁড়িয়ে যাচ্ছিল। গোসাইজি পূর্ণরূপে বুঝতে পারলেন, এ অতি অবশ্যই শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছে, গোসাইজি তিনি দেখতে পাচ্ছেন, তিনি কেবল বিলাপ করছেন, রোদন করছেন। মহেশ যখন শ্রীকৃষ্ণ চরণ প্রান্তে ছুটে গেল, গিয়ে আবার পূর্ববৎ আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। গোসাইজি তখন রোদন করছেন আর মহেশের চরণে হাত দিয়ে বলছেন, তুই ধন্য, তুই ধন্য, আমি অভাগা, আমার তো কোনো ভজন নেই, সাধন নেই, আমি তো ভাবছিলাম আমার অনেক ভজন সাধন করা আছে, কিন্তু আমি প্রভুর দর্শন পেলাম না রে, আমি অতি অভাগা। রোদন করতে করতে মহেশকে ধরে এনে যেখানে ছিলেন সেখানে এসে সারা রাত কৃষ্ণ কথায় রাত যাপন করলেন। মহেশ বললেন, গোসাইজি আমি প্রভুর কাছে প্রার্থনা করব সে যেন আপনাকে দর্শন দেয়। পরদিন আবার গেলেন, সারা রাত প্রার্থনা করেছেন গোবিন্দের কাছে যে, প্রভু আমাকে গোসাইজি তোমার ধামে নিয়ে এসেছে, তুমি কৃপা করে গোসাইজিকেও একবার দর্শন দাও। সারা রাত ধরে প্রার্থনা করেছেন। পরদিন যখন আবার সেই প্রকার নৃত্য করতে লাগলো, অকস্মাৎ মহেশ গোসাইজিকে জড়িয়ে ধরে বলছেন, ওই তো আমার কৃষ্ণ সমস্ত সখাদের সাথে, গাবিদের সাথে আসছে। গোসাইজি সাক্ষাৎ দেখলেন, তাই মহেশের কৃপায়, মহেশের সঙ্গে স্পর্শ। গোসাইজি এবং মহেশ দুজনেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আবার ফিরে এলেন, দুজনের মধ্যে কি প্রেম, কি মিল তাদের। সেদিন রাত্রে গোসাইজিকে শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ করছেন, স্বপ্নে আদেশ প্রদান করছেন যে, প্রিয় গোসাই, তুমি আমার এই ভক্ত মহেশকে আর তার দেশে ফিরিয়ে নিয়ে যাবেন, আর সে যাবেও না। বললেন, হে গোসাই, তোমার দর্শ তুমি আমাকে দর্শন পেতে আরও কয়েক জন্ম তোমার লেগে যেত, কিন্তু আমার মহেশের কৃপায়, আমার মহেশের প্রার্থনায় আমি তোমাকে এক ঝলক দর্শন দিলাম। আবার প্রাতকাল হলে গোসাইজি মহেশকে যেন নিজের গুরুদেবের মতন সম্মান করতে লাগলেন। বললেন, মহেশ, তুই সত্য সত্যই প্রভুর অনেক বড় ভক্ত রে, তুই বহু প্রাচীন ভক্ত, তোর ভজন সাধন বহু পূর্বের থেকেই, জন্ম জন্মান্তর ধরে তোর ভজন সাধন সঞ্চিত করা আছে, সেজন্যই তুই এই গোবিন্দকে দেখতে পেলি। তা যদি ভগবানের কৃপা হয়, ভক্তের কৃপা হয়, গোপীদের কৃপা হয়, তাহলে প্রভুকে পেতে অতি সহজ এবং সরল হয়ে ওঠে। দেখুন, গোপীদের সরাসরি কৃপা বলতে গেলে আমার আশ্রমের পাশে শিবাখর বলে একটি শিবকুণ্ড বলা হয় যাকে, অল্প 5 মিনিট আমরা পাঠের শ্রবণ করে বিরতি দেব। তো শিবাখর নাম, মানে শিবকুণ্ড, যেটা বললে আমরা বাঙালিরা বুঝতে পারব। শিবকুণ্ড আছে আমার আশ্রমের সঙ্গেই লাগানো, বেশি 60 ফুট দূরে শ্মশান, এটা পরে শ্মশান হয়েছে। এখানে এক শ্রীগালিনীর মৃত্যু হয়, শিয়ালিনী। একবার কিছু দুষ্ট বালকেরা এই শিয়ালিনীকে তাড়িয়েছে, তাড়ালে এক গর্তের মধ্যে প্রবেশ করে। কিছু সেই সমস্ত দুষ্ট যুবকেরা আগুন সংযোগে তার প্রাণ বিনষ্ট হয়, আগুনের উত্তাপে শিয়ালিনী মারা যায়। এই পথই হচ্ছে রাধারানীর রাধাকুণ্ড হয়ে সূর্যকুণ্ডে সূর্য পূজা করে এসে এই পথ দিয়েই রাধাকুণ্ডে শ্রীকৃষ্ণকে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য প্রদান করে। অকস্মাৎ ললিতা সখী বলল, হে রাধে, তোমার এই কুণ্ড তীরে এক শিয়ালিনীর অতি বিভৎস যন্ত্রণা যুক্ত হয়ে সে মারা গেল। রাধারানী বললেন, কেমনভাবে রে? বললেন, এইভাবে। বলছেন, তোমার ধামে এসে, তোমার ধামে বাস করে তার তো অধোগতি হলো। বলছেন, এ কোনো হতে কোনোদিন হতে পারে? আমার কুণ্ডের তীরে, আমার প্রাণবল্লভের শ্যামকুণ্ডের তীর এগুলো, এখানে যদি কারো মৃত্যু হয় তার কি অধোগতি হয়? হে ললিতে, তুমি যাও, সেই শিয়ালিনীর আত্মাকে অনুসন্ধান করে তুমি আমার সেবায় নিয়োগ করো। ললিতা সখী, তিনি সব কিছু করতে পারেন, ব্রহ্মার কাজও, ব্রহ্মার থেকেও আরও উন্নত সৃষ্টি করতে পারেন। ব্রহ্মাজি, তিনি তো ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঞ্চভৌতিক পদার্থ দিয়ে আমাদের শরীরকে রচনা করেছেন, এটা তো নষ্ট হয়ে যাবে। কিন্তু ললিতাজি, তিনি যে শরীর প্রদান করবেন সেটা চিন্ময় শরীর প্রদান করবেন। ললিতা সখী, তিনি শিয়ালিনীর আত্মাকে অনুসন্ধান করে তাকে অপ্রাকৃত শরীর দান করে তার নাম দিলেন শিবানী সখী। তিনি শিবানী নামে সখী হয়ে রাধারানীর সেবায় নিয়োজিতা হয়ে গেলেন। রাধারানী বললেন, এখানে যদি কাউকে পোড়ানো হয়, অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, সে আমার ধামই প্রাপ্ত হবে। তো সেই শ্মশান এখনও বিদ্যমান, এই বড় বড় মহাত্মারা তারা দেহ রাখলে সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, সমস্ত ব্রজবাসীদের অন্ত্যেষ্টিক্রিয়া সেখানেই হয়। তো এই সখীদের কৃপা যদি হয় তাহলে গোবিন্দ কৃপার আর অপেক্ষা লাগে না। গোবিন্দ নিজেই বলছেন যে আমার সখীরা এবং আমার রাধে যদি কাউকে কৃপা করতে চায় তাহলে তিনি স্বতন্ত্রা, আমার ভজনের অপেক্ষা নেই। আমার রাধে যদি কারোর প্রতি কৃপা করে আমার ভজনের তার প্রয়োজন নেই, আমি তার প্রতি স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হয়ে থাকে। তাহলে কৃপা সাপেক্ষ ব্যাপার। দেখুন সেই গোপীরা কিভাবে কেমনভাবে কৃষ্ণ বিরহে কৃষ্ণকে একবার দর্শন করার জন্য তারা ব্যাকুলিতা, তাই তারা প্রার্থনা করছেন, হে ভগবান, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি একবার দেখা দিয়ে আমাদের এই তাপিত প্রাণকে তুমি শীতল করে দাও, আমাদের প্রাণকে রক্ষা করো। একটি শ্লোক, কেবল শ্লোকটি শ্রবণ করে আমরা পাঠের বিরতি দিচ্ছি, আগামী দিন আমরা শ্রবণ করব ত্রয়োদশ শ্লোকটি। প্রণত কামদম পদ্মচর্চিতম ধরণী মণ্ডন ধেয়মাপদে চরণ পঙ্কজম সন্তমঞ্চতে রমণনাস্তনেষু অর্পয়াদেহ। ১৩ নম্বর শ্লোকের ব্যাখ্যা এবং টিকাকারগণ যেমনভাবে ব্যাখ্যা করেছেন তা যদি শ্রীমতী রাধারানীর কৃপা হয় তাহলে এর পরবর্তী অংশ আমরা আগামী দিবসে শ্রবণ করব। সুতরাং অধ্যকার দিনের কথার বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয়। শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়। শ্রী শ্রী গোপী গীত কি জয়। বল শ্রীমতী রাধা রানী কি জয়। শ্রী শ্রী স্বরূপ দামোদর দাস বাবাজি মহারাজ কি জয়। অনুষ্ঠানকারী সমস্ত ভক্তবৃন্দ এবং মণ্ডল পরিবার কি জয়। আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়। সমাগত সমস্ত ভক্ত মণ্ডলী কি জয়। সমাগতা মাতৃ মণ্ডলী কি জয়। আজকের আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।